ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরু,
নিবন্ধিত এবং অনিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের নোয়াখালী জেলার হাতিয়ার একটি দুর্গম চরে স্থানান্তরের যে পরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছে তার সাথে জাতিসংঘ একমত নয়। তবে
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়,
কাশ্মীরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন তিনজন জওয়ান।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি,
ঢাকা সিলেট মহাসড়কে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মৃতের সংখ্যা ১৩তে দাঁড়ালো।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন উত্তর কোরিয়া যে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা একেবারে অগ্রহণযোগ্য। আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ফ্লোরিডা রাজ্যে ট্রাম্পের মারা লাগো বিনোদন কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এ সপ্তাহান্তে আবে সেখানে ছিলেন। জাপানি নেতা বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো উত্তর কোরিয়াকে মানতে হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার যে শীর্ষ সম্মেলন হয় তাতে তিনি আমাকে এই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রে জাপানের সঙ্গে ১০০% আছে এবং তার প্রতিশ্রুতি ও তিনি যে অঙ্গীকারবদ্ধ তা প্রকাশের জন্য তিনি এই যৌথ সংবাদ সম্মেলনে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন। ট্রাম্প বলেন, আমি চাই সকলে উপলব্ধি করবে যে যুক্তরাষ্ট্র তাদের মিত্র জাপানকে ১০০% সমর্থন করে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত শত শত অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গত সপ্তাহে থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ অবশ্য বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নির্বাহী নিষেধাজ্ঞা স্বাক্ষর করেছিলেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রবিবার ভোরে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, অবৈধ অপরাধীদের বিরুদ্ধে দমন অভিযান আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা ছাড়া আর কিছুই নয়। দুর্বৃত্ত দলের সদস্য, মাদক ব্যবসায়ী এবং অন্যান্যদের সরানো হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক মুখপাত্রী জিলিয়ান ক্রিস্টেনসন ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন দমন অভিযানের লক্ষ্য ছিল অবৈধ অপরাধীরা। তিনি উল্লেখ করেন যে নিয়মিতভাবে যে পদক্ষেপ নেওয়া হয় এটা ছিল তারই একটা অংশ। এ সম্পর্কে আজকে আমাদের অনুষ্ঠানে পরে আরো বিস্তারিত শুনবেন। তুর্কি সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা শনিবার সিরিয়ান উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি আলবাবে প্রবেশ করে। ওদিকে রাশিয়া সমর্থিত সিরিয়ান সরকারি বাহিনীর কাছাকাছি তথাকথিত যোগাযোগ রেখা বরাবর বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেয়। প্রতিদ্বন্দ্বী দুই বাহিনীকে পৃথক রাখার জন্য ওই যোগাযোগ রেখা নির্ধারণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে আলবাবে প্রচণ্ড লড়াই হয়। তুর্কি সীমান্তে ৪০ কিলোমিটার দক্ষিণে আলবাব অবস্থিত। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পৃথকভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ান সরকারি বাহিনী রুশ বিমান আক্রমণের সহায়তায় কাছাকাছি তাদের শহর মুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় আলবাব শহরের কাছে ওই অবস্থানটি সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন করা হয়। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গাদের একটি দুর্গম চরে স্থানান্তরের পরিকল্পনা বাংলাদেশ সরকার বাস্তবায়ন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। এই পরিকল্পনার সঙ্গে জাতিসংঘ একমত নয়। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
নিবন্ধিত এবং অনিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের নোয়াখালী জেলার হাতিয়ার একটি দুর্গম চরে স্থানান্তরের যে পরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছে তার সাথে জাতিসংঘ একমত নয়। তবে সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে তারা ওই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। রোববার কক্সবাজারে মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন রোহিঙ্গা শরণার্থীদের কারণে পর্যটন শহর কক্সবাজার সহ ওই অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হচ্ছে, এ কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
হাতিয়ার কাছে খেঙ্গাচম নামক একটা চর আছে বড়, সেখানে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে।
তবে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনসন মনে করেন জোর করে এই পরিকল্পনা বাস্তবায়ন সঠিক হবে না।
We don't want to see a situation, and I'm sure the government of Bangladesh doesn't want to see a situation where refugees are forced.
তিনি বললেন, আমি নিশ্চিত বাংলাদেশ সরকার এবং আমরা এমনটি কখনোই চাই না যে রোহিঙ্গাদের জোর করে বা বন্দুকের মুখে স্থানান্তর করা হোক। এদিকে বাংলাদেশ সরকারের এই পরিকল্পনার সাথে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এবং সংস্থা ভিন্নমত পোষণ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংগঠনগুলো সরকারের পরিকল্পনার ব্যাপারে সোচ্চার প্রতিবাদ জানাচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রবিবার সকাল 8টার দিকে নরসিংদীর বেলাব উপজেলায় নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে প্রথমে 12 জনের মৃত্যু হয়, পরে আরও একজন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা 13-তে দাঁড়াল। এছাড়া আহত হয়েছে 30 জন, জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিধি। রোববার সকাল 8টার দিকে নরসিংদীর বেলাব উপজেলায় নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে প্রথমে 12 জনের মৃত্যু হয়, পরে আরও একজন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা 13-তে দাঁড়াল। এছাড়া আহত হয়েছে 30 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ দুর্ঘটনায় ঢাকা সিলেট মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে লাশ দাফনের জন্য প্রত্যেকের জন্য 5,000 টাকা করে দেওয়া হয়েছে। বাস ও মাইক্রোবাসটি ভৈরব থানায় রাখা হয়েছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে নতুন গঠিত নির্বাচন কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে রবিবার এক রিট আবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
নির্বাচন কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অপর 4 জন নির্বাচন কমিশনারের নিয়োগ বাতিল চেয়ে রোববার ওই রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনকারী, যিনি একজন আইনজীবী, তিনি তার আবেদনে বলেছেন, সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে হবে, কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে। তাছাড়া পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট 1974 অনুযায়ী অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না, কিন্তু যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতীয় সেনা ও সরকারি সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হলেন 3 জন জওয়ান, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
কাশ্মীরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন 3 জন জওয়ান। তবে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নাওপোরা ইয়ারিপোরা এলাকায় আজ রবিবার ভারতীয় সময় সকালে শুরু হওয়া গুলির লড়াইয়ে পাল্টা সেনা জওয়ানদের গুলিতে নিহত হলেন 4 জঙ্গি। জঙ্গিরা হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য। সূত্রের খবর, ওখানকার ফ্রেশাল গ্রামের একটি বাড়িতে জঙ্গিদের আত্মগোপন করে থাকার সুনির্দিষ্ট খবর পেয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা গ্রামটি ঘিরে ফেলেন। ওই বাড়ির দিক থেকে বাহিনী এগোতে শুরু হয় আক্রমণ। তাদের দিকে গুলি ছুটে আসতে থাকে, জবাব দেন বাহিনীর জওয়ানরাও। এক পুলিশকর্মী গুলিতে জখম হন। নিহত জঙ্গিদের মধ্যে 2 জনের দেহ সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে। মুদাসির তাত্রে ও মোহাম্মদ হাসিন তাদের নাম। এরা হিজবুলের সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছ থেকে 2টি রাইফেল সহ আরো অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গ রাজ্যের বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, হ্যাক করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
কলকাতা তথা রাজ্যের বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, হ্যাক করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট। এটা ধরা পড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টারের লোকজন ওয়েবসাইটটি ব্লক করে দেন। পাশাপাশি তাদের জরুরি টিমও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক। তবে হ্যাকিং এর পিছনে কারা জানা যায়নি এখনো। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগান প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেট এবং অন্যান্য চরমপন্থী গ্রুপ অব্যাহতভাবে আক্রমণ ও হুমকি দেওয়া সত্ত্বেও পূর্বাঞ্চলে নাঙ্গারহার প্রদেশের স্কুলগুলোতে মেয়েদের ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। নাঙ্গারহারের শিক্ষা বিভাগের এক মুখপাত্র মোহাম্মদ আসিফ বলেছেন,
গত বছর 14,000 শিক্ষার্থী স্কুল থেকে পাশ করেছে আর তার মধ্যে 3,000 ছিল মেয়ে। আর এবছর স্কুল থেকে যারা পাশ করেছে সেই 18,000-এর মধ্যে 4,000-ই হচ্ছে মেয়ে। বিশ্ব সংবাদ শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ গত সপ্তাহ থেকে এনাগাদ দেশের বিভিন্ন জায়গায় শত শত অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার বিস্তারিত প্রতিবেদন পরিবেশন করছেন জয়তি দাশগুপ্ত।
যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত শত শত অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এই অভিযান শুরু হয় গত সপ্তাহ থেকে, যদিও অভিবাসন কর্তৃপক্ষ জানাচ্ছেন যে অভিবাসন বিভাগের এই গ্রেপ্তার অভিযানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই। রবিবার ভোরবেলায় একটি টুইটার বার্তায় ট্রাম্প বলেন যে এই অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান আমার নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতি রক্ষা করা ছাড়া আর কিছুই নয়। আমেরিকায় বসবাসকারী সমস্ত মাদক ব্যবসায়ী, বিভিন্ন দুর্বৃত্ত দলের সদস্য এবং অন্যান্যদের দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। জিলিয়ান ক্রিস্টেনসন, যিনি হলেন গিয়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক মুখপাত্রী, ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে অবৈধভাবে বসবাসকারী অপরাধীদের বিরুদ্ধে এই দমন অভিযান এই দপ্তরের নিয়মিত পদক্ষেপের একটি অংশমাত্র। তিনি আরও বলেন যে আমরা সেই সব মানুষের কথাই বলছি যারা জননিরাপত্তা এবং সমগ্র অভিবাসন ব্যবস্থার জন্য এক প্রকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অর্থাৎ অভিবাসন ও শুল্ক বাস্তবায়ন বিভাগের মুখপাত্রী জেনিফার রেলজিয়া ফরাসি সংবাদ মাধ্যমকে বলেন যে এই অভিযানের মূল লক্ষ্য আমাদের ফিউজিটিভ অপারেশনস টিম অর্থাৎ আইনের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দেওয়া যেসব অপরাধী তাদের ধরার জন্য নিয়মিত যে পদক্ষেপ নেওয়া হয় তার থেকে ভিন্নতরও কিছু নয়। এই গ্রেপ্তার অভিযান যুক্তরাষ্ট্রের 6টি রাজ্যে নেওয়া হয়েছে এবং গত সপ্তাহ ধরে এই রাজ্যগুলির বিভিন্ন শহর যেমন আটলান্টা শিকাগো নিউইয়র্ক লস অ্যাঞ্জেলেস রিপিট। এই গ্রেপ্তার অভিযান যুক্তরাষ্ট্রের 6টি রাজ্যে নেওয়া হয়েছে এবং গোটা সপ্তাহ জুড়ে রাজ্যগুলির বিভিন্ন শহর যেমন আটলান্টা শিকাগো নিউইয়র্ক লস অ্যাঞ্জেলেস ইত্যাদি শহরে প্রায় 160 জনেরও বেশি অবৈধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা আমেরিকা জুড়ে যে 1,10,00,000 অবৈধ অভিবাসী রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে একটি নির্বাহী নির্দেশ জারি করেছেন। ট্রাম্প পূর্বতন প্রেসিডেন্ট ওবামার যুগের নীতিমালারও কিছু পরিবর্তন ঘটিয়েছেন। অবৈধ অভিবাসী যাদের অপরাধমূলক কার্যকলাপের ইতিহাস রয়েছে তাদেরকে এবং অন্যান্য যাদের ন্যূনতম কিছু অপরাধ রয়েছে তাদেরকেও বহিষ্কার করার জন্য অভিবাসন কর্মীদের উপর আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। গত সপ্তাহ ধরে অভিবাসন এবং শুল্ক বাস্তবায়ন বিভাগ যে তীব্র অভিযান চালিয়েছে তারই প্রতিবাদে টেক্সাসের অস্টিন শহরে প্রায় 100 জনেরও বেশি মানুষ প্রতিবাদ মিছিল করে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের বিহার রাজ্যে 1 বছর আগে নির্বাচনে জিতে ফের মুখ্যমন্ত্রী হয়ে নীতিশ কুমার রাজ্যে নিষিদ্ধ করে দেন মদ বিক্রি। তার কি ফলাফল তা নিয়ে রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
1 বছর আগে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিষিদ্ধ করে দিয়েছিলেন মদের উৎপাদন আর বিক্রি। তার সুফলের খতিয়ান সম্প্রতি রাজ্যের তরফে জমা পড়েছে সুপ্রিম কোর্টে। রাজ্যের দাবি, অর্থের জন্য অপহরণ কমে গিয়েছে 62%, খুন কমেছে 28%, ডাকাতি 23% ও ধর্ষণ 10%। রাজ্যে মদ্যপ মানুষের সংখ্যা ছিল 44 লক্ষ। এরা গড়ে মাসে 1,000 টাকা মদের জন্য খরচ করত বা মোট 440 কোটি টাকা। বেঁচে যাওয়া ওই টাকা এখন এদের পরিবারের খাওয়া দাওয়া ও বিভিন্ন সামগ্রী কেনাকাটায় ব্যয় হচ্ছে। কাপড় চোপড়ের বিক্রি রাজ্যে বেড়েছে 44%, স্কুটার ও বাইকের বিক্রি বেড়েছে 32%, গাড়ির 30%, সেলাই মেশিনের 19% ইত্যাদি। বেড়েছে দুধ ও দুগ্ধজাত সামগ্রীর বিক্রিও। মদ বন্ধ করে রাজ্যের রাজস্ব অবশ্য 5,000 কোটি টাকা কমে গিয়েছিল, কিন্তু সেটা পূরণ করা হয়েছে অন্যান্য সামগ্রীর ওপর কর বাড়িয়ে। বিহার সরকারের এই পরিসংখ্যান নিয়ে অবশ্য অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু একেবারে তো উড়িয়ে দেয়া যায় না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের এক নতুন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত সনাতে যান তাদের স্মৃতিভ্রংশ এবং আলজাইমার্স রোগে আক্রান্ত হবার ঝুঁকি কম থাকে। ভয়েস অব আমেরিকার মার্টিন সেক্রেস্টের প্রতিবেদন থেকে পড়ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি লোপ পাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে কম ঘুম, মানসিক চাপ, ব্যায়ামের ঘাটতি, জীবনযাপন প্রণালী, পরিবেশগত উপাদান এবং খাবারের কারণেও স্মৃতিশক্তি কমতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে স্মৃতিশক্তি সমস্যাজনিত রোগে আক্রান্তের সংখ্যা 4,75,00,000। প্রতি বছর এই দলে যুক্ত হচ্ছে আরও 70,70,000 মানুষ, এবং বর্তমানে মানুষের মস্তিষ্কের কোষের উৎপাদনের হার নিম্নমুখী।
আর নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, যারা নিয়মিত সনাতে যান তাদের স্মৃতিভ্রংশ এবং অ্যালজাইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। সনা হচ্ছে এমন একটি কক্ষ যা খুবই উত্তপ্ত এবং একেবারেই শুষ্ক। এই কক্ষে মানুষ কাঠের বা বাঁশের তৈরি বেঞ্চে বসে থাকেন এবং প্রচণ্ড ঘামতে শুরু করেন, যা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকরা মধ্য বয়স শেষ করা 2,300 মানুষকে 20 বছর ধরে পর্যবেক্ষণ করে। সনার ব্যবহার এবং স্মৃতিশক্তি সংক্রান্ত রোগের মধ্যে তারা একটা সংযোগ খুঁজে পান। বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ইয়ারি লাউকেনেন যেমন বললেন,
We know that during the sound heart rate increases, we start sweating.
আমরা জানি সনা ব্যবহারের সময় হৃদস্পন্দন বেড়ে যায়, আমরা ঘামতে শুরু করি, এবং এটা শারীরিক ব্যায়ামের মতো একটি বিষয়। হৃদস্পন্দনের গতি 100 বেশি হতে পারে, অথবা কিছু ক্ষেত্রে তা 115 হতে পারে।
গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সপ্তাহে 4-7 বার সনাতে যান তাদের স্মৃতিভ্রংশ এবং অ্যালজাইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 66% কম ছিল। এর আগের গবেষণায় সুপারিশ করা হয়েছিল যে ঘন ঘন সনা ব্যবহারকারীদের হৃদযন্ত্র ভালো থাকে। এটি বলার অপেক্ষা রাখে না যে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। ডিম, সূর্যমুখীর বীজ, মাছের চর্বি, শাক, পিট, বাদাম, শস্যদানা এবং কালো চকলেটের মতো খাবারগুলো মানুষের মস্তিষ্ককে সুস্থ এবং তার কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে।
খেলার খবরের পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেটের খবর। ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ চলছে, চতুর্থ দিনের খেলা শেষ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রোতাদের হয়তো মনে আছে, ভারত প্রথমে ব্যাট করতে নেমে 687 রানের বিশাল ইনিংস খেলেছে। সেখানে কোহলি 204 রান করেছিলেন, বিজয় 108 রান করেছিলেন, সাহা 106 রান, এবং এরপরে বাংলাদেশ ব্যাট করতে নেমে 388 রানে অল আউট হয়ে যায়। মুশফিক 127 রান করেছিলেন, সাকিব আল হাসান করেছিলেন 82 রান, মেহেদি হাসান মিরাজ করেছিলেন 51 রান। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত 159 রান করে 4 উইকেটের বিনিময়ে, এবং তারপর বাংলাদেশকে ব্যাট করার সুযোগ দেয়। বাংলাদেশ চতুর্থ দিনের শেষ পর্যন্ত রান করেছে 103 3 উইকেটের বিনিময়ে। পঞ্চম দিনের খেলা বাকি। আমার সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কতটা চাপের মুখে আছে? পঞ্চম দিন, একদিনের খেলা বাকি রয়েছে, হাতে 7টি উইকেট,
প্রচন্ড চাপ। একে তো আপনার ফিফথ ডে পিচ আপনার ওয়ার এন্ড টিয়ার যা হওয়ার সেটা হয়েছে। ইভেন দো আমরা ওরকম ভিশাস টার্ন এখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে এটা স্পিনার্সদেরকে একটু ফেভার করছে। আপনি দেখবেন বাংলাদেশের কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনটে উইকেটই স্পিনাররা নিয়েছে। তো আমি মনে করি বাংলাদেশকে এই ম্যাচটা সেভ করা খুব ডিফিকাল্ট হবে। একটাই কারণ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মেন্টাল স্ট্রেংথটা ফিফথ ইনিংসে খেলার মতন যেটা হওয়া দরকার সেটা আমরা এখনো প্রমাণ পাইনি। তো ইট অল ডিপেন্ডস যে এই যে জুটিটা ব্যাট করছে সাকিব এবং মাহমুদুল্লাহ, তারপরে মুশফিক টু কাম, এই তিনজনের উপর কিন্তু টোটালি ডিপেন্ড করবে যে বাংলাদেশ এই ম্যাচটা সেভ করতে পারবে কি না। এবং এই ফোর্থ ইনিংসে আপনার ফিফথ যেতে ওডিআই মোডে খেললে চলবে না, আপনাকে ধীরে এবং খুব কেয়ারফুলি আপনাকে ব্যাট করতে হবে, কারণ এখন ইট ইজ আ ম্যাটার অফ প্লেয়িং আউট টাইম। এবং তিনটা সেশন, ছয় ঘন্টা, অনেক টাইম ফর ইন্ডিয়া টু কালেক্ট সেভেন উইকেট। সো ইটস আ ভেরি আপহিল টাস্ক, বাট নট ইম্পসিবল। এটা হচ্ছে যে ইট ডিপেন্ডস অন আমরা কত কেয়ারফুলি এবং কত পেশেন্টলি ব্যাটিং করি।
আমরা দেখলাম যে চতুর্থ দিন উইকেট পেয়েছেন যারা, তারা হচ্ছেন অশ্বিন, দুটি উইকেট নিয়েছেন 34 রান দিয়ে, জাদেজা একটি উইকেট নিয়েছেন 27 রান দিয়ে, এবং মাহমুদুল্লাহ 9 রানে এবং সাকিব আল হাসান 21 রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশকে 356 রান করতে হবে অথবা 7 উইকেট ধরে রাখতে হবে, এই ব্যাটে ব্যাটিংয়ে থাকতে হবে।
হ্যাঁ দেখেন, রান তো করাটা অসম্ভব আমার মতে, কারণ 356 রানস ইন ওয়ান ডে এটা বাংলাদেশের জন্য কেন, অনেক দলের জন্যই খুব ডিফিকাল্ট। সো বাংলাদেশের স্ট্র্যাটেজি শুড বি টু প্লে আউট টাইম, এবং এটা কিভাবে খেলবে সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে অকুপেশন অফ দ্য ক্রিজ। ব্যাটসম্যানরা ক্রিকেট পিচটাকে ধরে রাখতে হবে।
ইউসুফ রহমান বাবু, দেখা যাক পঞ্চম দিন ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ কোন দিকে গড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে আইজেল গোষ্ঠীর সন্ত্রাসী টিরাড আল জারবা অথবা অন্য নামে বিশেষভাবে পরিচিত আবু মোহাম্মদ আল শিমালির বিচার সম্পর্কিত তথ্যের জন্য $50 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে। সৌদি নাগরিক আল শিমালির জন্ম ইরাকে 1979 সালে। 2005 সাল থেকে সে আইজেল গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট, যখন গোষ্ঠীটি ইরাকে আল কায়দা নামে পরিচিত ছিল। সে এখন আইজেল গোষ্ঠীর ইমিগ্রেশন অ্যান্ড লজিস্টিক্স কমিটির একজন শীর্ষ নেতা হিসেবে তুরস্কের গাজিয়ানটেপ থেকে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের সিরিয়ার সীমান্ত শহর জারাবলুসে পরিবহনের দায়িত্ব পালন করছে। আল শিমালি এবং আইজেল ইমিগ্রেশন অ্যান্ড লজিস্টিক কমিটি মনুষ্য পাচার তৎপরতা, আর্থিক সাহায্য হস্তান্তরণ এবং ইউরোপ, উত্তর আফ্রিকা এবং আরব উপদ্বীপ থেকে সিরিয়া এবং ইরাকে সামরিক মালামাল সরবরাহে সমন্বয় সাধনে নিয়োজিত আছে। 2014 সালে আল শিমালি অস্ট্রেলিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে সম্ভাবনাময় আইজেল যোদ্ধাদের তুরস্ক থেকে সিরিয়ায় ভ্রমণে সহায়তা করেছে। সে সিরিয়ার আজাজ শহরে নতুন নিয়োগকৃত যোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করত। 2015 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর আইজেলদের পক্ষে সহায়তার জন্য আল শিমালিকে বিশেষ চিহ্নিত সন্ত্রাসী বলে তালিকাভুক্ত করে। ওই একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, যার মাধ্যমে আল শিমালির বিরুদ্ধে ভ্রমণের নিষেধাজ্ঞা, সহায় সম্পদ বাজেয়াপ্ত করা এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপিত হয়। 1984 সালে পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস কার্যক্রম শুরু হবার পর থেকে 80 জনের অধিক ব্যক্তিকে নির্ভরযোগ্য তথ্য সরবরাহের জন্য $1,25,00,000 বেশি পুরস্কার দেয়া হয়েছে, যাদের এই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিচার এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে। আপনার কাছে আবু মোহাম্মদ আল শিমালি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ওয়েবসাইটে rewardsforjustice.net অথবা ইমেইলে info@rewardsforjustice.net ঠিকানায় জানাতে পারেন। টেলিফোনে তথ্যটি জানাতে ডায়াল করুন 1-800-877-3333। 3927 ডাকযোগে তথ্যাদি পাঠাবারের ঠিকানা রিভার্স ফর জাস্টিস ওয়াশিংটন ডিসি 20520 সকল তথ্যের বেলায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে
শুনছিলেন সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন উত্তর কোরিয়া যে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা একেবারে অগ্রহণযোগ্য আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ফ্লোরিডা রাজ্যের ট্রাম্পের মার-আ-লাগো বিনোদন কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এ সপ্তাহান্তে আবে সেখানে ছিলেন জাপানের নেতা বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো উত্তর কোরিয়াকে মানতে হবে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার যে শীর্ষ সম্মেলন হয় তাতে তিনি আমাকে এই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রে জাপানের সঙ্গে 100% আছে এবং তার প্রতিশ্রুতি ও তিনি যে অঙ্গীকারবদ্ধ তা প্রকাশের জন্য তিনি এই যৌথ সংবাদ সম্মেলনে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন ট্রাম্প বলেন আমি চাই সকলে উপলব্ধি করবে যে যুক্তরাষ্ট্র তাদের মিত্র জাপানকে 100% সমর্থন করে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত শত শত অভিবাসীকে গ্রেপ্তার করেছে গত সপ্তাহ থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয় কর্তৃপক্ষ অবশ্য বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নির্বাহী নিষেধাজ্ঞা স্বাক্ষর করেছিলেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই রবিবার ভোরে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন অবৈধ অপরাধীদের বিরুদ্ধে দমন অভিযান আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা ছাড়া আর কিছুই নয় দুর্বৃত্ত দলের সদস্য মাদক ব্যবসায়ী এবং অন্যান্যদের সরানো হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র জিলিয়ান ক্রিস্টেনসন ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন দমন অভিযানের লক্ষ্য ছিল অবৈধ অপরাধীরা তিনি উল্লেখ করেন যে নিয়মিতভাবে যে পদক্ষেপ নেওয়া হয়ে থাকে এটা ছিল তারই একটা অংশ তুর্কি সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের শক্তঘাঁটি আল বাবে প্রবেশ করে ওদিকে রাশিয়া সমর্থিত সিরিয়ান সরকারি বাহিনীর কাছাকাছি তথাকথিত যোগাযোগ রেখা বরাবর বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেয় প্রতিদ্বন্দ্বী দুই বাহিনীকে পৃথক রাখার জন্য ওই যোগাযোগ রেখা নির্ধারণ করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছে আল বাবে প্রচণ্ড লড়াই হয় তুর্কি সীমান্তের 40 কিলোমিটার দক্ষিণে আল বাব অবস্থিত তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পৃথকভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ান সরকারি বাহিনী রুশ বিমান আক্রমণের সহায়তায় কাছাকাছি তাদের শহর তাদেফ শহর মুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় আল বাব শহরের কাছে ওই অবস্থানটিতে সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন করা হয় আফগান প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন ইসলামিক স্টেট এবং অন্যান্য চরমপন্থী গ্রুপ অব্যাহতভাবে আক্রমণ ও হুমকি দেওয়া সত্ত্বেও পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশের স্কুলগুলোতে মেয়েদের ভর্তির হার বৃদ্ধি পেয়েছে নাঙ্গারহারের শিক্ষা বিভাগের এক মুখপাত্র মোহাম্মদ আসিফ বলেছেন গত বছর 14,000 শিক্ষার্থী স্কুল থেকে পাশ করেছে আর তার মধ্যে 3,000 ছিল মেয়ে আর এবছর স্কুল থেকে যারা পাশ করেছে সেই 18,000-এর মধ্যে 4,000-ই হচ্ছে মেয়ে আসিফ আরও বলেন ওই প্রদেশের সর্বমোট 8,20,000 ছাত্রছাত্রীর মধ্যে 45% হচ্ছে মেয়ে
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মার্টিন কার্সিয়াস যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি আসানুল হক সবাই নিরাপদে থাকুন শুভরাত্রি
This program has come to you from the Voice of America, Washington.